হনুমানে থেকে ইনি সবসময় মনে করছেন যে সে এইটি হচ্ছেন স্বয়ং ভগবান নারায়ণ, জয় বিজয়। কোনো সময় এদের হয় না যে সে ইনি নর বালক অথবা নর, ওখানে নরলীলা কিছু নাই, মাতা পিতা নাই, স্বজন সম্বন্ধ নাই, একমাত্র শ্রী দেবী আছেন, নারদ প্রভৃতি ভক্তরা এসে গুণগান করে কি আরো সব সেবক। কিন্তু অযোধ্যাতে হনুমানের দুটাই আছে, কখনো কখনো তাহার ঐশ্বর্য মহিম জ্ঞান তথা প্রকাশিত হয়, আর কখনো কখনো হয়ও। রাবণের বংশ প্রায় শেষ হয়ে গেছে, লঙ্কার যুদ্ধ প্রায় সমাপ্তির দিকে চলে আসছে, মেঘনাথ আর কুম্ভকর্ণ প্রতি যত যোদ্ধা ছিলেন প্রতাপি প্রতাপি যাহার বলেতে এই যে যুদ্ধ আরম্ভ করেছে সব প্রায় মারা গিয়েছে। তার মনে যে এখন কি করি, আর আমার বংশে কেউ আছে কিনা, তখন বলে যে আমার নারায়ণতক বলে একটি ছেলে আছে, ও স্মরণ করবার সঙ্গে সঙ্গে নারায়ণতক উপর চলে আসবে, পাতাল লোকে তো থাকে। এখন আসা যাকে বললেন যে প্রভু পিতা আপনি কেন আমাকে স্মরণ করেছেন, দেখত তোমার ভাই মেঘনাথ মারা গেল, কুম্ভকর্ণ মারা গেল, আর সব আমার বংশে প্রায় ধ্বংস হয়ে গেল, বিভীষণ একটা ছিল সেটি ওই পক্ষতে মিলে গেল, ভীষণ যুদ্ধ আরম্ভ হয়েছে, আর আমি দেখলাম যে তোমার ছেলে আমার কোনো গতি নাই, এই জন্য তোমাকে শেষে স্মরণ বলছি পিতা আপনি চিন্তা করবেন না, আমি এখন কিছু ব্যবস্থা করছি। সঙ্গে সঙ্গে গভীর রাত্রিতে বিভীষণের রূপ ধারণ করে দিয়ে হনুমান পাহারা দাঁড়া আছেন চারদিকে, এটা করে দিয়েছেন লঙ্গর তার লেজ দিয়ে পরকোটা করে দিয়েছেন, আর থেকে গদা দিয়ে ওখানে পাহারা দিয়েছেন, দিন রাত অনেত্রভাবে সেখানে পৌঁছলো। শুনছে আরে প্রভু আপনি অত রাত করে আসলেন, আর তখন আজকে একটু দেরি হয়ে গেল, বিলম্ব হয়ে গেল সেবা উপাসনা সন্ধ্যা ইত্যাদিতে আমার একটু বিলম্ব হয়ে গেছে, এই জন্য উনি জানেন যে সে কেউ বিভীষণের রূপ ধারণ করে আসতে পারে, সে এসে গেল, এসে তখন হনুমান তাকে ছেড়ে দিলেন, ও ভিতরে চলে গেল, রাম লক্ষণ ওইখানে তো শুয়ে আসে, নিচে মৃগশালা ইত্যাদি সব পাতে দিয়ে শুয়ে আছেন, বাস তাহাদের দুজনকে ধরে যে উপরে শুয়েছেন সেই বস্তুটাকে নিয়ে একেবারে পাতালের মধ্যে প্রবেশ করে গেল, পাতাল মধ্যে প্রবেশ করে ওখানে তো নিয়ে গেল, সেইখানে তে বলি দিবে চামুণ্ডা দেবী তাকে বলি দিবে। এখন ব্যবস্থা আছে সব দ্বিতীয় রাত্রে, ওই রাত্রে অর্ধরাত্রির সময় নিয়ে গিয়েছে, আর শেষ রাত্রিতে তাকে বলি দেবে আজকেই কাজ শেষ করতে হবে, সব অসুররা জুটে আছে, নাগাড়া বাজতে লাগলো আর প্রজ্বলিত হলো যজ্ঞ কাস্তে, আর ওইখানে ওই যে কি বলে রামচন্দ্র আর লক্ষণকে নিয়ে যে ওখানে বসে গিয়েছে, বলছে যে তোমার কি খাবার আচ্ছা, কিছু খাবার এইরকম হয়তো তাঁকে বলি দেওয়ার সময় তার জিজ্ঞাসা করে দিয়ে তাকে ভালো মন্দ খাওয়াইয়ে টবাইয়ে দিয়ে প্রসন্ন করে দিয়ে প্রসন্ন চিতেতে তাকে যুগ কাঠিতে মাথাটা দিয়ে আর একেবারে ফসা দিয়ে খেতে যাস। এদিকে সকালবেলা অবি মানে ভোরবেলাতে বিভীষণ জাগলেন, সব লোক জানতে হয় যে রাম আর লক্ষণ কোথায় গেল, তার উদ্যোগে আবার খোঁজা খুঁজি শেষ পর্যন্ত বিভীষণ বললেন যে আমি বুঝেছি আমার রূপ একমাত্র জগতে ধারণ করবার ওই নারায়ণতক আছে, রাবণের মহাযোগ বিদ্যা জানে ওই নারায়ণতক, ওইটা অমুক জায়গাতে থাকে পাতালে। হনুমান যদি এখনই যায়, যদি সকালবেলা হওয়ার পূর্বে আর ওখান থেকে নিয়ে আসতে পারে তাহলে হতে পারে না, আর হবে না, বাস হনুমান ওইখান থেকে লম্ফ দিলেন পাতাল লোকেতে যেয়ে, সেখানে যখন প্রবেশ করতে লাগলেন দ্বারেতে সমুদ্র চারিদিকে ছিল, প্রবেশ করলেন তাহার পরে একটা বানর এসে হনুমান তাকে বাধা দিল, তুমি কে তা আমি হনুমানের পুত্র আমি যেতে দিব না, তুমি কে? তো উনি বললেন আমি হনুমান, হনুমান তোমার বাপ, তথাপি আমার প্রভুর সেবার জন্য এখন আমার তো পুত্রই নাই হনুমান বলল। তা আপনি যখন সমুদ্রকে লঙ্কাকে যখন ধ্বংস করে দিয়ে আগুন লাগিয়ে যখন সমুদ্রেতে লাফ দিয়েছেন তখন আপনার শ্বেত বন্ধু একটা মাছ খেলে আর সেই মাছ থেকে আমি জন্মগ্রহণ করেছি, তার নাম হচ্ছে মকরধ্বজ, ওইটি আমার ধ্বংস। আমি আপনাকে পিতা হলেও যেতে দেবি না, কারণ তাহার আমি অন্য জল খেয়েছি, নমক খেয়েছি। আচ্ছা তো তুই যেতে দিবি না, এক ঘুষা মেরেছেন তখন কাক হয়েছে তাকে ধরে তাহারই নিয়ে যেতে ভালো করে বেঁধে দিয়ে আচ্ছা করে দিয়ে হাত পায়ে বেঁধে দিয়ে বলে যে তুই থাকি থাকে আর ভিতরে চলে। ওখানে দেখেন ভিতরে প্রবেশ করে সূক্ষ্ম রূপ ধরে ওখানে তিনি গিয়েছেন, ওখানে দেখলেন যে সে তাহলে তো দেখে যায় রামলক্ষণকে বসিয়ে আছে, আর এখনই সপ্তাহারি হচ্ছে, নাগাড়া আরম্ভ হয়েছে, অগ্নি প্রজ্বলিত হয়েছে, আর ওদের কাছে জিজ্ঞাসা কিছু করছে। তখন একটা খুব সূক্ষ্ম রূপ ধারণ করে দিয়ে ফুলের মধ্যে প্রবেশ করে গেলেন, কীটের মতন হনুমান হয়ে। আর ওখানে ওই ওই ফুলটা দেবীকে চড়ানো হলো, মস্তকের উপরে দেওয়া হলো, আর তার মধ্যে তিনি ওখানে প্রবেশ করেন। আর ওখানে যখনই ফার্সা উঠিয়ে রামকে মারবে, ওর পূর্বে রাম লক্ষণের দিকে দেখছেন, আর লক্ষণ দেখছেন রামের দিকে, আর মন্দ মন্দ দুজনই মুস্কান করছে, এ হনুমান এসে তখন ভয়ঙ্কর আকারে গর্জন করে দিয়ে এমন করে তাহার মস্তকেতে পায়ে দিয়ে একেবারেতে রসাতলেতে তাহাকে পৌঁছিয়ে দিয়ে দেবীকে, আর ওই ফসা টসা নিয়ে সকলকে মেরে দিয়ে আর আগুনকে হোম করে দিয়ে রাম লক্ষণকে এই দুজনকে এখানে বসিয়ে দিয়ে, যদি জানতেন তিনি ঐশ্বর্য মহিমা তার জ্ঞান বেশি হতো উনি উনাকে কে কি করব, আমার এই গুরু করবার কি দরকার, কিন্তু না, তার মধ্যে ঐশ্বর্য জ্ঞান ওখানে শিথিল হয়েছে, আছে ঐশ্বর্য জ্ঞান গন্ধ আছে কিন্তু শিথিল মাত্র, তিনি সব প্রকারে তাহার সেবা করছেন, এমন কোনো সেবা নাই যে তিনি করেন। এই জন্য হনুমানের যে দাসনাথ থেকে শ্রেষ্ঠ। এখন চলি আমরা দ্বারকাতে যাই, দ্বারকাতে যত লোক আছে দাস ভক্তের তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কে, উদ্ধব। যত রকমের ভক্ত আছে ইনার ভক্তের মধ্যে ভক্তির মধ্যে দাসের মধ্যে একটু মৈত্রীর গন্ধ আছে, সক্ষরসের একটি গন্ধ, হনুমানের সক্ষরসের কোনো গন্ধ নেই, ঐশ্বর্য একদম প্রবল। আমার নরভাব কিছু আছে, মমতাও এসেছে, রামচন্দ্রের প্রতি মমতা কত প্রগাঢ় মমতা, সবসময় সেবা করে, কিন্তু উদ্ধবের যেরকম হবেছে ওই সত্যভাব একটু প্রাধান্য লাভ করে দিয়ে দাস তার মধ্যে একটু আছে, এর জন্য ইনার একটু শ্রেষ্ঠ আছে। কৃষ্ণ বললেন যে দেখ উদ্ধব, ব্রজের কথা আমার মনে হচ্ছে, যমুনা দেখুন যে প্রবাহিত মথুরাতে রাজভবন নিকটে দোতাল্লাতে চলে গেলেন, অট্টালিকাতে কৃষ্ণ উত্তর দিশা দেখছেন, গরুগুলি ওখানে থেকে ঘাস চড়ে না, বাছরগুলি দুধ পান করে না, আর ওই সব ব্রজবাসীগণের প্রীতি তাহার মনে আসছে যে দেখ তুমি যা গচ্ছ উদ্ধব, তুমি ওখানে যাও। সব ব্রজবাসীরা বিশেষ করে আমার মাতা পিতা আমার প্রেমেতে বিহ্বল, আর যে ধৈর্য ধারণ করে না, তুমি তাহাকে যে একটু ধৈর্য ধারণ করে বলার কথা ছিল কিছু আর, কিন্তু আরম্ভ করলেন কিছু আর থেকে, বলবার কথা কি ছিল তাহা, যে আমার প্রিয়া যে আছেন বিরহেতে এত আকুল হয়ে গেছেন যে তাহারা দেহ দৈহিক সব কিছু বিস্মৃত হয়ে গেছে, তারা মোটেই ধৈর্য ধারণ করতে পারে না। এই কথা বলবার বললে উদ্ধব বুঝবে না, বলবে যে বা বিবাহ টিবাহ তো কিছু হয় নাই, আর বেশ তুমি প্রীতি করতে আরম্ভ করেছিলে ওখানে, এই জন্য তাহাদেরকে ছেড়ে আর তুমি থাকতে পারছো না, এই জন্য চিন্তা, এই জন্য এটা আগে বলে এই জন্য বললেন গচ্ছ উদ্ধম ব্রজন, ব্রজেতে তুমি যাও। আমার পিতা মাতা দুজন অত্যন্ত বিরহিতে আমার জন্য আকুল হয়েছে, তুমি ওদেরকে সান্ত্বনা। শেষে তখন তিনি বললেন যে তারা দেহ দৈহিক যা কিছু সব কিছু ভুলে গেছে, ওরা প্রাণ অত্যন্ত কঠিনতা থেকে ধারণ করছে। কৃষ্ণ এটা বললেন যে আমি ওদের বিনা আমি খুব কষ্টতে জীবন ধারণ করছি, এটা বলতে একটু বাধা। কথা হচ্ছে কিন্তু এই কে কাকে পাঠাবে, দূত কাহার পাঠাবে, যার হৃদয় অত্যন্ত বিহ্বল হয়ে গেছে, যে থাকতে পারছে না, ওই জন্য কৃষ্ণ থাকতে পারছে না, বিরহিতে এত আকুল হয়ে গেছেন যে অতি কৃষ্ণেন ধারয়ন্তি প্রাণা, অত্যন্ত কষ্টে সস্তে কোন রকম জীবন ধারণ করছে। গোপীরা দু একজন মিলিত হয়ে পরস্পর দুঃখকে বেটে ভার হালকা করে দিতে পারে। কৃষ্ণের পক্ষে এটা সম্ভব না, এমন কোনো ওখানেতে নাই দ্বারকাবাসীতে যে সে কোনো লোক কৃষ্ণের এই দুঃখ শুনতে পারে, এরকম কোনো সজাতিয়ে নাই। এর জন্য কৃষ্ণ অত্যন্ত দুঃখে কষ্টে কোনোরকম জীবন ধারণ করে, কিন্তু বললেন উল্টা কর, বললেন যে সে যাও, এই গোপীগণ সব কিছু আমার জন্য মথুরা। যখন গিয়েছিলেন পড়ালেখা করতে শান্তিপনী মুনির কাছ থেকে এসেই এখন তিনি কাকে বলছেন, দাস তো দাস, সখা মিত্র মন্ত্রী এই সবগুলি, কিন্তু দাসভাব প্রবল তাহার মধ্যে। বাল্যকাল থেকে না তার শ্রী বিগ্রহটা রেখে তাহাকে পূজা করেন, তা কে পূজা করবে, দাসরা পূজা করে, সবসময় কৃষ্ণের কথা গান করে ইত্যাদি করেন, শ্রবণ কীর্তন মধ্যে ব্যস্ত থাকে, খাবার মা দিয়েছে আর তার মনে থাকে না। এই জন্য ভক্তগণের মধ্যে উদ্ধব হচ্ছেন শ্রেষ্ঠ হরিদাস বর। হরিদাস বর্জ্য হচ্ছে, হরিদাস বর্জ্যই না তো বলেছেন হরিদাস বর্জ্য গোপিকা বর, আর বলেছেন গিরিরাজ গোবর্ধনকে বর, আর সাধারণ বলেছেন মহারাজ যুধিষ্ঠির। এখন উদ্ধব কৃষ্ণের অনেকটা মনের কথা কিছু জানেন, দুজনের হৃদয় একটু সমতল একটু আছে, কিন্তু তার মধ্যে কৃষ্ণের প্রতি আজ পর্যন্ত ঐশ্বর্য জ্ঞানটা প্রবল আছে, তথাপি ওদের মধ্যে একটা শ্রেষ্ঠ এই জন্য মনের একটা ভাব তিনি বোধ করেন। দেখো এই সন্দেশটা নিজে অনেকগুলি সন্দেশ দিচ্ছি তোমার ঝুলিতে নিয়ে যা, প্রথম এইখান থেকে আরম্ভ করবে, তারপরে ধীরে ধীরে ওতে সন্তোষ না হয় একটা দিবে, আবার ওতে সন্তোষ না হলে এইটা দিবে, এইটা না হলে ওটা, তুমি নিজে মন থেকে কিছু বলবো না, তাদের বিরহটা বেড়ে যাবে, খবরদার বলবে না কোনো কথা নিজে থেকে, এটা বলবে আমি যা বলছি বর্ণে বর্ণে ঠিক ওই কথাটা। কৃষ্ণ বললেন প্রথমে আমার সঙ্গে কারো আত্মান্তিক বিয়োগ নেই, এই জন্য তোমার সঙ্গেও আমাদের কোনো আত্মান্তিক বিয়োগ নেই। উদ্ধব বুঝলেন একরকমে, গোপীরা বুঝল একরকম, আর কৃষ্ণ বলেছেন একরকম, কথাটা একই, কিন্তু তাকে উদ্ধব বুঝলেন একরকমে, কৃষ্ণ বলছেন একরকমে, গোপীরা বুঝছে অন্যরকম, হয়তো গোপীরা কৃষ্ণেরও অভিপ্রায় তারা বুঝবে, উদ্ধব বুঝবে না, উনি শুধু যেরকম হয় কোনো পশু, ওনাকে উদ্ধবকে আমি পশু বলছি না, মানে উদাহরণ দেবার জন্য বলছি, যেরকম হয় কোনো জিনিসেতে কোনো জিনিস একটা বলদ গাড়িতে মিষ্টি দুধ পরমান্ন রাবড়ি খোয়া মিষ্টি রেখে দেওয়া যায়, বলদ খেতে পারে না, সে ধুয়ে নিতে যায়, তা অতএব তিনি সেই রকম সন্দেশ নিয়ে যাচ্ছেন। বুঝালেন কতটুকু উদ্ধব, যদি বুঝতেন তাহলে বুঝতো যে সে ব্রজেতে ছেড়ে আর আসতেন না। কৃষ্ণ বললেন একরকম, তিনি বুঝলেন অন্যরকম, গোপীরা বুঝল কিছু কিছু, কৃষ্ণ আর কিছু আরো কিছু বুঝল। এইরকম হয় সন্দেশ। আত্যন্তিক আমার বিয়োগ নাই, যেরকম হয়তো ঘটেতে মাটির আত্যন্তিক বিয়োগ নাই, আমারও সেইরকম। গোপীগণের বিরহ আর দ্বিগুণিত বড়ে উঠে। তারপরে আরো আরো সব কিছু সন্দেশ। এটা সন্দেশ অন্য লোকে কেন বললে না যে সে তুমি যাও? এই দ্বারকা সখা তো দাস্য, তার মধ্যে সখ কিছু আছে। তিনি দেখলেন যে সে এইটা যদি উদ্ভব নিয়ে যায় তাহলে তার ক্ষেত্র, হৃদয় ক্ষেত্র এরকম ভাবে আছে যে কিছু ওখানে গেলে গোপীগণের এই বিরহ আর এইসবগুলি দেখবে, তাহলে তার ক্ষেত্রটা ওই রকম একটা হয়ে যাবে। তখন ওদের কথা কিছু বুঝবে, যদিও বিশেষ রূপে তাহার জ্ঞান না হবে, বিজ্ঞান নাই হলে জ্ঞান তো একটা হবে তো, তখন একটা কিছু আভাস রূপে ওদের কথা বুঝবে, তখন আমি তার সঙ্গে কিছু আদান প্রদান করব। আমি যেখানেতে স্কুলেতে পাঠশালাতে যে প্রেম পাঠ করেছি ওইখানে এইটা যাক, ওখানটা পড়ে আসুক, তারপরে আমার সঙ্গে এখানে আসলে প্রশ্ন আলোচনা করতে করতে অন্ধভাবে বস্তু পরে হবে, এই জন্য উদ্যোগ পাঠাই। তো এই রামচন্দ্র সীতা কাছে পাঠিয়েছেন কাকে? তার প্রিয় দাসকে। তিনি কি করলেন, সেখান থেকে একটা অঙ্গুঠি উপর থেকে ফেলে দিলেন। সীতা হা হুতাশ করছেন, চন্দ্রের কাছে আগুন মাংস। হে চন্দ্র, তুমি তোমার আগুনটা উনার কাছে কি লাগছে? চন্দ্র হচ্ছে শীত, কিন্তু তাহার কাছে লাগছে সূর্যের মতন। আর সূর্য কিরকম লাগবে? অত্যন্ত সুশীতল। এই হচ্ছে প্রেমের ধর্ম, বিপরীত করিয়ে দেয়। সীতা দেবী চন্দ্রকে সূর্য জ্ঞান করে দিয়ে তার কাছে থেকে আগুন মাংস, আমি তো মরতে পারছি না, তুমি আগুনটা দিয়ে দাও তাহলে আমি মরে যাই। উপর থেকে চকচক করতে আঙ্গুঠিটা পড়লো তাহার কোলে। দেখুন চন্দ্র তো বড় দয়ালু, তুমি আগুন ফেলে দিলে, আমি এতে আর করি। দেখুন যে এতে লেখা আছে রাম, আঙ্গুঠিটা একটু ভালো করে দেখলে, এই তো আমাদের আঙ্গুঠিটা পরিবর্তন হয়েছিল সম্বরের পরে, বিবাহের সময়। আমার আঙ্গুঠি উনাকে দিয়েছিলাম আর উনার আঙ্গুঠিটা আমি পরেছিলাম, আর যখন আমি আমাকে রামায়ণ হরণ করলেও তখন আমি এই আঙ্গুঠিটি সব আভূষণের সঙ্গে ঋষ্যমুখ পর্বত উপরে তেম ফেলে দিয়েছিলাম, বানরগুলিকে দেখলাম রাম রাম করছে ওইখানে ফেলে। এটা কোথা থেকে আস? তখন দেখলে যে সে চন্দ্র কাছে আঙুন আঙুন আঙ্গুঠি কোথা থেকে উপর দেখেন, তাই একটু হনুমান বসে। তখন হনুমানটা হাত জোড়ে আল্লি দ্বারা গলেতে লাগিয়ে দিয়ে দিনহীন হয়ে তার সামনে, মা আপনি অনুগ্রহ করেন, তুমি কোথা থেকে এসেছ? আমি এসেছি রামচন্দ্র, তোমাকে এখনই নিয়ে যাবো কি? দুঃখী আছ? না না, তোমাকে নিয়ে যেতে হবে, আমি আপনাকে এখনই বসিয়ে দেওয়া লং ফদিও আর চলে যাবো ওই রামের কাছে। না এটা রাম, তুমি এখানে আসুক, নিজেই আমাকে নিয়ে যাবে। আমি পরবশ হয়ে গিয়ে আমাকে জোর করে ঘরে নিয়ে এসেছে, কিন্তু এখন তো আমি পরবশ নাই, এই জন্য তোমার আপনি স্পর্শ করবেন বাস এই মাত্র। আর উদ্ধবের সঙ্গে গোপীগণের কি সবগুলি কথা হয়েছে? উদ্ধব সন্দেশ, ভ্রমর গীত যাকে বলি, এই সবগুলি হয়েছে। গোপীগণের কত অনুগ্রহ, অন্তরের কথা উদ্ধব স্মরণ করবার এগুলি সুযোগ হল। এমনকি তোমাদের এই হে দেবীগণ, তোমাদের এই বিরহ আমি একটু দেখে আমার মহান তোমাদের অনুগ্রহ আনি, তোমরা মহান অনুগ্রহ আনি, আমি তোমাদেরকে কিছু কিছু একটি বুঝে না। এই জন্য বললেন যে সে আসি আসামহ চরণ হরিণী তুষাম বন্দে নন্দ প্রজা স্ত্রী না স্বয়ং ও নিতান্ত রথে প্রসাদ সৌরজোষিতাস ধনির গন্ধ কুতো রুচো অন্যা রাত্রে ভুজ দণ্ড গৃহীত কণ্ঠ লব্ধা শীষাং যৌ উদ্গাত ব্রজ সুন্দরী নাম। আজ পর্যন্ত কেউ যে এইরকম কৃপা করেন, তখন তাহার বন্দে নন্দ ব্রজ স্ত্রী নাম ইত্যাদি ব্রজ শুনতে তো বন্দনা করে। তো শুনে আমি যাই ছট ছট করে
আর কৃষ্ণকে বলবো যে আপনি এমন নিষ্ঠুর, আমি তো কথা বুঝতাম না। কৃষ্ণ বলেছেন যে যাও ধর, তুমি আমাকে ছেড়ে দিয়ে মনে করেন আমি যাচ্ছি, আমার দেহ এখানে আছে পর, কিন্তু মন প্রাণ সবগুলি কোথায় আছে সম্পূর্ণরূপে, ওই ব্রিজেতে যাও আমাকে দেখে দেবে। হৃদয়ের কথা ব্যথা সব উদ্ধবকে বলেছে। হনুমানকে রাম তিনি এইসবগুলি বলতেই পারেন না, তখন রাম করবেন কি? রাম তো সদাচারী, মর্যাদা লঙ্ঘন করতে পারেন না। যদি হনুমান হতে তো বলতো যে সে আচ্ছা আপনার সঙ্গে ওদের কি সম্বন্ধ, গোপীর সঙ্গে কি সম্বন্ধ, তখন কিন্তু তাহলে তো আমি ফাঁফরে পড়লাম, এটাকে না বলা উচিত ছিল। কৃষ্ণ বলবেন যে সে আমি এদের সঙ্গে বাল্যকালে তো প্রীতি করেছিলাম, বলবেন কি? কিন্তু ইনার কাছে বলবার কোনো আপত্তি নেই, কারণ ইনার প্রীতি ওই সম্ভ্রম যে জ্ঞান যে হনুমান হয়ে সদাচার বিশিষ্ট প্রভু, সদাচার বিশিষ্ট বাল ব্রহ্মচারী, মর্যাদাকে লঙ্ঘন করে প্রীতি উচিত নয়, অধিকারকে ভেদ করে দিয়ে কেউ ওদিকে যেতে পারবে না। হনুমানের গদা আছে সেখানে, আর এদের এই মর্যাদার উপরেতে লক্ষ লক্ষ বার পায়ে দিয়ে তার মাথাতে হেঁটে দিয়ে চলে যাবে, মর্যাদা ইত্যাদি জ্ঞানে তার সব ভ্রম এখানে থাকতে পারে। উদ্ধব মধ্যে সেটি পুরা হয় নাই, ব্রজেতে এটা পুরা হয়, ওখানে হবে না। এই জন্য কৃষ্ণ ভয়েতে ভয়েতে কিছু বলেছেন বটে, কিন্তু জানেন যে সে উদ্ধব এইটা প্রশ্ন করবেন না যে নন্দ বাবার সঙ্গে তো আপনার সম্বন্ধ তার পুত্র, কিন্তু সখাগণের সঙ্গে আপনার সম্বন্ধ ঠিক আছে, ই মিতালি কখন করলে ওদের সঙ্গে প্রীতি, ই কখন থেকে অঙ্কুরিত হল, এই প্রীতি অবৈধ, অত আমি সেখানে যেতে পারি। উদ্ধব জানেন প্রেমের তিনি কথা কিছু বুঝেন, এই জন্য ইনার সক্ষের মধ্যে দাসের মধ্যে কিছু সক্ষ ভাব, সক্ষ ভাব মানে কি? গৌরব টৌরব ইত্যাদি ধীরে 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 তাহার কম হতে আরম্ভ করেছেন, এই জন্য তাহাকে বলে দিয়ে পাশে নিয়ে যাও ব্রজে যাও। এখন চলি আমরা ব্রজেতে যাই, ব্রজেতে দেখলেন যে সুবল শ্রীরাম মধুমন্ধন বহু রকমের তাহার ভক্ত আছে, চার রকমের ভক্ত, সখা প্রিয় সখা, তারপরে প্রিয় নর্ম সখা, পরম প্রেষ্ঠ সখা, এক এক থেকে উন্নত সুগীত সখা মানে কৃষ্ণ থেকে বড় বলদেব, আর এইরকম বয়সে এর কাছে কিছু একটুই থাকবে লুকানো, এদের কিছু কৃষ্ণের প্রতি বাৎসল্য মিশ্রিত সখ্য অথবা দাস্য দাস্য আছে, দাসের দাসের বলতে হবে, রক্ত রক্ত এদের দাস্য কি, এদের ঐশ্বর্য জ্ঞান তো নাই গন্ধ না, এরা শুধুমাত্র এইটি মনে করবে যে ইনি আমার যে প্রভু আছেন নন্দ বাবা, ওই নন্দ বাবার প্রিয় ছেলে, আর যশোদা রানী যাহার আমি চাকর ওরা প্রিয় ছেলে, সে তাকে খুব প্রীতিপূর্বক খোলে নিয়ে নিবে, আর খোলে নিয়ে মা বলবে যে একটু স্বয়ং করাইয়ে দে, তো তাই কোলেতে নিয়ে পলঙ্কের উপর উঠে যাবে, আর পলঙ্কেতে স্বয়ং করে দিয়ে থপথপি দিতে লাগলো, আর কিছু লোরি শুনাইতে লাগলো, আর কৃষ্ণ শুনতে শুনতে হনুমান রামকে কোলে দিলেন, আর পলঙ্কের উপরে তাহার সাধ্য নেই, আর তাহার সীতাদেবী প্রেমিকার যে সীতাদেবীর সঙ্গে আমার কিরকম বিবাহ হল এইসবগুলি কথা বলবেন না, এমনকি তাহার সখাগণ আছে তার কাছেও সবগুলি বলবেন না, আর ইনি যে আছেন রক্ত পিত্রক, রক্ত মানে অনুরক্ত, অনুরক্ত তারা হচ্ছে নন্দ বাবা মানে সমভাবাপন্ন, ইনার প্রতি ওই রকম বাৎসল্য মিশ্রিত ভাব তাহাদের মধ্যে আছে, ওই দাস হলে কি হবে, কৃষ্ণকে কোনোদিন ভগবান বলে তাহাদের ধারণা হবে না, যেরকম নন্দ যশোদা ইত্যাদি প্রতিবাসী হবে না, ইনারও কোনোদিন হবে না, এই জন্য তাহার সখ্য উত্তরোত্তর আর সমৃদ্ধ হয়ে মমতা সেখানে তৈরি, আর ওদের ক্রমশ মমতা একটু কম, ঐশ্বর্য জ্ঞান ক্রমশ
এইটা এর মধ্যে পার্থক্য আছে। তাহলে এখানে যে বলছেন ভবন্তমেব অনুচরণ নিত্য কিঙ্করম, কিঙ্কর দাসের মধ্যে কিঙ্কর মধ্যে একটু যেন তফাৎ কিছু ভাবনার আছে। দাসের হচ্ছে সাধারণভাবে প্রভু বলবেন যে সে এই কাজ তুমি করে আসো, যাও ওইখান থেকে শিলা নিয়ে আসো, ফুল বাঁধা হবে, সব ফুল নিয়ে আসো। আর কিঙ্করের কি হবে, কিম করমি কিম করমি কিম করমি ইতি কিঙ্কর। যখনই প্রভুকে দেখে তখন আমি কি করব কি করব কি রকম সেবা করব, সব সময় লালায়িত উৎকণ্ঠি, এই জন্য তাকে কিঙ্কর বলা হলো। সেবকে এটা হচ্ছে সেবকের কিঙ্কর। আর বৈকুণ্ঠী ত্যাগীতে পরম দেখো 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 এটা নিয়ে এসো তো, বাস শুনে যে বেশ আনন্দে আমাকে চামার ব্যাগন কর। আর এদের কি কি হচ্ছে, আদেশ দিতে হবে না, কিম করুন কি করি কি করি, ছটপট ছটপট সব সময় সেবাতে তারা আছে। এই জন্য কিং করমি থেকে কিং কর, এই জন্য এদের একটা ব্রজের সব সবগুলি কিঙ্কর হচ্ছে। সেবকও বলতে পারে যা সেবা থেকে সেবক যে সেবা করে এইরকম হয় কিং করমি, সবসময় তারা চেষ্টা করছে এইরকম হতে। সবসময় যারা নিত্য তাহলে ধারাবত নিত্য কোন কাল এমন নাই যে কিরকম সেবা করব। এই জন্য কৃষ্ণের কিঙ্কর বলছেন ভবন্তমেব অনুচরণ নিত্য নিরন্তরম প্রশান্ত নিঃশেষ মনোরথান্তর, যাহাতে অশেষ প্রকারের মুক্তি পর্যন্ত কাম বাসনা ইত্যাদি সব ধর্ম অর্থ কাম কথা বলছি মুখ্য পর্যন্ত কামনা বাসনা, এমনকি ওই নারায়ণের সেবা, এমনকি অপি তত্ত্বা
লক্ষ্মীপতি
লক্ষ্মীপতি ব্যোমনয়নী, ব্যোমনয়নী মানে লক্ষ্মী যে তিনি সেবা গ্রহণ করে সে নারায়ণ, উনার দিকেও চিত্ত তাহা যায় না, ওই গোবিন্দ অপহিত মানসা। এমনকি মথুরেশ দ্বারকেশ এদেরও চিত্ত তাহাকে হারণ করতে পারে। এই জন্য অশেষ মনোরথান্ত প্রশান্ত নিঃশেষ আর কোনো আশ্বাস কি আছে, একমাত্র নিত্য একান্তিক ভাবে তাহার আমি সেবা করি। একান্তিক মানে কি, যাহা তাহার অভিলাষ। পত্রী কি করেন, পত্রী নাম কেন হল, কৃষ্ণ বিরহেতে আসে, কৃষ্ণ তাকে কিছু বলতে পারবেন না, বলেন যে দেখো এই পত্রী তা নিয়ে যে বিশাখাকে দিয়ে আস, ওই পত্রীর মধ্যে কি আছে, পত্রীর মধ্যে আছে শ্রীমতী রাধিকা বিরহেতে রূপ গোস্বামী বর্ণন করেছে, কোন সময় তিনি বিরহেতে আসেন, ললিতা বিশাখা তাহাকে নানা প্রকারে প্রবোধ দিয়েছে, যত প্রবোধ দিয়েছেন তত আর বাড়তে যাচ্ছে তা। হাঁটেতে বলেন যে সে একটু কলম আর একটা কালি নিয়ে আসে, ময়ূর পঙ্খ দিয়ে দিল কলম আর কালি, কি হলো
আনারে ফুলে
আনারে কলি
বেদনা
মেশে একটু রস করে দিল, কাগজ কি হলো কলা পাতা, কলা পাতাতে চিঠি দিল, সম্বোধন করবেন কৃষ্ণ, ওই কৃষ্ণ স্মরণ করতে 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 কৃষ্ণ ভাবেতে বিভোর হয়ে গেলেন, কৃষ্ণময়ী হয়ে গেলেন। আর কৃষ্ণময়ী হয়ে গিয়ে তার ভাব আসলো কি হায় হায় রাধা কোথায়, তখন ওই উনি ওই ভাবেতে বিভাবিত হয়ে গিয়ে ও র লিখছেন, ওই ফুটকি দিয়েছেন চোখের জলে তো সব ভাসে যাচ্ছে, তখন ওই যে চোখের জল আসলো আর ওই ফুটকি যে দিয়েছেন ওইটাকে হয়ে গেল সকালবেলা, ললিতা তাকে ভাজ করে দিল, আর লাল সূত্র কোন গাছে ওইটাকে দিয়ে তাকে বেঁধে দিল, আর হলুদ তাহাপরে একটু লাগিয়ে দিল, আর দিয়ে ওই পত্রী
এটা তো রাধা বলছিল, কৃষ্ণেরও এরকম হতে পারে। ওই কৃষ্ণ ওই রাধা ভাবে তুমি ভাবে, এখানে তো ইনি পত্র দিচ্ছেন উনাকে, আর কৃষ্ণ ওইভাবে তিনি ভাবতে আর থাকতে না পারে পত্র লিখেছেন ওই রকম চোখের জলের দ্বারা, চিঠি লিখা হলো না। আর ওই দেখে সম্পূর্ণ বুঝে যায়, রাত ভর চিঠি লিখবার চেষ্টা করেন, তিনি রাধা লিখতে পারেন নাই, দেখেছে তিনি ওই দেখেতে ভাবতেন এই পত্রিকাকে দিবেন, এই পত্রিকে দিয়ে তার নাম হলো পত্রী। ওখানে একজন আরো সেবক আছে দ্বারকা ওই রকম, কিন্তু এইরকম তাহাদের এই সকল সৌভাগ্য যে কোনো সখী কাছে এই জন্য এখানকার দাস অন্য জায়গার দাস অপেক্ষা কোটি গুণ শ্রেষ্ঠ, এর মধ্যে মমতা অত্যন্ত বেশি আছে। এই জন্য এখানে বলছেন কদাম একান্তিক, এইরকম একান্তিক কৃষ্ণ সেবা আমি কখন করতে পারব, নিত্য কিঙ্কর হয়ে কখন আমি করব, কখন করব, কিং করমি প্রহর্ষ্যাম, আমি কখন তার সেবা করব। কৃষ্ণ বাড়িতে এসে ফিরেছেন ব্রজেতে গোচারণ করে, তখন কদাহম চামর হস্তে ব্যগ্র হয়ে চামর হস্ততে আমি তাহাকে বিজন করব, তখন বিজন করতে পারব। এখানে ভগবত বুদ্ধি নাই, দ্বারকার মথুরা বৈকুণ্ঠেতে একটু ঐশ্বর্য ভাব দ্বারা প্রতিহত, ওইটা মমতা ভাব আছে, এখানে মমতা অত্যন্ত বেশি হয়েছে। তখন এই শুনে প্রভু কহে কিছু আগে এসে গেছে, এসে গেছে, আমি যা চাচ্ছি না নিকটে এসে গেছে, কিছু আগে আর একটু আগে, আর কত মানে এক কদম আর বাড়লে কি দু কদম আর বাকি, দু কম মানে দু কদম বিক্ষে, কোনটি দুটি বিক্ষে, এরপরেই সক্ষ, আর সক্ষ পরেই আসবে বাসন, এই দুটাকে পার করলে আর নিকটে এসে গেছে। প্রভু কহে ইহ হয় আগে, কিছু আগে আর, রায় কহে সক্ষ প্রেম সখের গন্ধ। আর ওই যদি বলো যে সে রুক্মিণী সত্যভামা, ওরাও হচ্ছে দাসী, মধুর ভাবের একটি আভাস মাত্র আছে, কিন্তু ওই দাস্য প্রধান থাকাতে ওদের মধ্যে কিছু বলতে পারা যায় যে কিছু একটা প্রীতি আছে, কিন্তু সম্ভোগটা একটু গড়বড় করে দেয়, নিজের সুখের বাসনা কখনো কখনো ওদের একটু আসে, এই জন্য এদের প্রীতিকে বলে কি সামঞ্জস্য, খুব যার প্রীতি হচ্ছে সাধারণ, সাধারণ প্রীতি দ্বারা কৃষ্ণকে বশীভূত করে, আর এ থেকে করা যায়, কিন্তু কখন পর্যন্ত, যখন ওইটা স্পৃহা না থাকে নিজের, কিন্তু ওইটা চলে আসলে তো কতগুলি কারণ আছে, কৃষ্ণের প্রীতি ওখানেতে হাজার হাজার মহিষীগণ, হাজার হাজার মহিষীগণের দশ দশ পুত্র, এক একটি কন্যা, তাহলে দশ হাজার ষোলো হাজার ইন্টু দশ, ষোলো হাজার একশো আট ইন্টু দশ, অত তো তাহান আর তার নাতিও হয়ে গেছে তখন পর্যন্ত, সব জায়গা কৃষ্ণের প্রীতি বিভাজী বহু নিষ্ঠ, কার এদের মায়ের মানে সত্যভামা রুক্মিণী এদের দশটি ছেলে দশ জায়গাতে বিভাগ, এই বিভাগ হয়ে গেছে, কৃষ্ণ সেটি প্রসন্ন হবে বটে, কিন্তু আত্ম ডিফ্রেন্স এখানে করে ইটা বলবে না না পারে নির্বাচ, এই জন্য সেখানেতে সক্ষ না দাস্য প্রধান কিছু সক্ষ ভাবের একটা হতে পারে, কখন কখনো এর কারণ তো যাবে তো, আজকে এই পর্যন্ত প্রভু কহে ইহ হয় আগে কিছু আগে, আর রায় কহে সক্ষ প্রেম সর্বসত্য, সক্ষ প্রেমের মধ্যে মমতা এত ও থেকে দাস থেকে বেশি আসলো, আর ঐশ্বর্যের গন্ধতে একেবারে নাই, সেবা বাসনার উৎকর্ষ হতে লাগলো, আর দুটি পায়ে আগে বাড়লেই মহাপ্রভু যে অভীষ্ট সেটি হয়ে যায়। এই জন্য রায়কে তিনি উৎসাহিত করবেন, কিছু আগে আর বড় তো তখন তিনি বিচার করে দিয়ে তারপরে বললেন কি রায় কাহে সখ্য প্রেম সর্বসাধারণ। এখন সখ্য প্রেমের সম্বন্ধে আমরা কালকে আমরা এই সম্বন্ধে কালকে কোন প্রোগ্রাম আছে Thank you.